ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন সোমবার বেলা ১১টা আর বাংলাদেশ ও ভারতে সোমবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে পাকিস্তানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ, আমির খসরুর রিপোর্ট।
যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাত নেতা আলী হাসান মুজাহিদের ফাঁসি কার্যকর করার ব্যাপারে পাকিস্তান সরকার
টিকফা নিয়ে প্রফেসর মুস্তাফিজুর রহমানের সাক্ষাৎকার।
আলোচনায় সিকিউরিটির ইস্যুস না উঠলেও এটা নিশ্চয়ই মার্কিন যারা আলোচনা করবেন তাদের এটা মনোভঙ্গিতে সেটা থাকবে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক সহিংসতা নিয়ে গৌতম গুপ্তের প্রতিবেদন।
গত সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় সিপিএম এর মিছিলের ওপর এবং বিভিন্ন সিপিএম অফিসে বেশ কয়েকটি আক্রমণের ঘটনা ঘটেছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। সোমবার বেলজিয়ান অভিশংসকরা বলেছেন সন্ত্রাস দমন অভিযানে আরও পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে, ২১ জনকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে রাজধানী ব্রাসেলসে উচ্চ সতর্ক অবস্থা জারি বলবৎ রয়েছে। সোমবার এর আগে অভিশংসকরা বলেন রাজধানীতে পুলিশ ২২টি অভিযানে সন্দেহভাজন ১৬ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে, কিন্তু প্যারিস হত্যাকাণ্ডের জন্য দায়ী সন্দেহভাজন সালাহ আব্দুল সালেম এখনও পলাতক। অভিশংসকরা বলেন সন্দেহভাজন অন্তত এক ব্যক্তি অভিযানের সময় আহত হয়। ১৯টি সন্ত্রাস দমন অভিযান চালানো হয় ব্রাসেলসে বা তার আশেপাশে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ এবং তিনি পুরোপুরি নিশ্চিত যে চরমপন্থীরা পরাজিত হবে। সংযুক্ত আরব এমিরাতে সফরের সময় এনবিসির টুডে শো টেলিভিশন অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে কেরি বলেন এক কলাকৌশল তারা অনুসরণ করছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র যারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে কোয়ালিশনে নেতৃত্ব দিচ্ছে তারা তাদের সামরিক সন্ত্রাস দমন এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। তিনি আরও বলেন যে সন্ত্রাসীরা ফ্রান্স, লেবানন এবং মিশরে আক্রমণ চালিয়েছে, তারা ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের জঙ্গিরা যা করছে তাতে আকৃষ্ট হয়। তিনি বলেন তিনি অনুমান করছেন যে আসন্ন দিনগুলোতে ওই দুটি দেশে কোয়ালিশনের আক্রমণ আরও বেড়ে যাবে। বাংলাদেশে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসিদণ্ড কার্যকর করা নিয়ে পাকিস্তানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র দপ্তরে তলব করে তাদের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তুরস্ক ফাঁসি কার্যকর করায় উদ্বেগ প্রকাশ করেছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার প্রতিবেদনে।
যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাত নেতা আলী হাসান মুজাহিদের ফাঁসি কার্যকর করার ব্যাপারে পাকিস্তান সরকার একে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করে রোববার যে বিবৃতি দিয়েছিল তার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। তো পাকিস্তানের সুজা আলম সোমবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর করলে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তাকে ঢাকার প্রতিবাদ পত্র দেওয়া হয় এবং পাকিস্তানের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দেওয়া হয়। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের পরে বলেন এটি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন।
যুদ্ধ অপরাধীদের বিচার, মানবতা বিরোধীদের বিচারের প্রশ্নে পৃথিবীর কোন রাষ্ট্রেরই কোন নেতিবাচক মন্তব্য আমরা গ্রহণ করার মতো পরিস্থিতিতে নেই।
এদিকে তুরস্কের পররাষ্ট্র দপ্তর রোববার প্রদত্ত এক বিবৃতিতে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মুজাহিদের ফাঁসি কার্যকর করায় দুঃখ প্রকাশ করে বলেছে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা পরেও তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার বিষয়টি উদ্বেগের কারণ। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামাতের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল ছিল উত্তাপহীন। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে ঢাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল ছিল উত্তাপহীন। তবে বিকেলে যশোরে ছাত্রলীগের হামলায় একজন শিবির কর্মীর মৃত্যু হয়েছে, আরো দুজন হাসপাতালে। জামাতের ডাকা এই হরতালে সকালের দিকে যানবাহন চলাচল কম ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হতে থাকে। কিছু রুটে দূরপাল্লার বাস চলাচল করেছে কম, অনেক শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিতভাবে বন্ধ ছিল, প্রাথমিক সমাপনী পরীক্ষা স্থগিত করা হয়। জামাত শিবিরের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল বের করে পুলিশ বাধা দিয়েছে, বিভিন্ন স্থানে গ্রেপ্তার করেছে অর্ধশত সমর্থককে। জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে হরতাল সফল হয়েছে বলে দাবি করেন। ওদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও গণজাগরণ মঞ্চের কর্মীরা হরতাল বিরোধী মিছিল বের করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আজ সোমবার ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট টিকফা আলোচনা বৈঠক। রিপোর্ট পাঠিয়েছেন এর উপর ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম বা টিকফা ফোরামের বৈঠক সোমবার ওয়াশিংটনে শুরু হচ্ছে। বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি উদ্বোধনী বৈঠকে একসাথে সভাপতিত্ব করবেন এবং প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। 2013 সালের 25 নভেম্বর ওই চুক্তি স্বাক্ষরিত হয় এবং ইতিমধ্যে দুই দেশের মধ্যেকার $600 বেশি বাণিজ্য যাতে আরও বৃদ্ধি পায় এই বৈঠকে তা নিয়ে আলোচনা হবে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপপ্রধান ডেভিড মিলি বৈঠকে উপস্থিত থাকবেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিষয়টি নিয়ে আমরা কথা বলি ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক, গবেষক, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর মুস্তাফিজুর রহমানের সঙ্গে। খবরের পরে সেটি শুনবেন।
আপনারা শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
নেপালে আবার বিক্ষোভের জেরে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হল চার মদেশীয় আন্দোলনকারী, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
দক্ষিণ নেপালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন চার মদেশীয় আন্দোলনকারী, আহত হয়েছেন 17 জন বিক্ষোভকারী ও 25 জন পুলিশ কর্মীও। 2 জন পুলিশ সহ 7 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই ঘটনায় মদেশীয় সাংসদরা পার্লামেন্টের অধিবেশন বাতিল করেছেন। নেপালের 70 জেলার কাছে ইস্ট ওয়েস্ট হাইওয়েতে আন্দোলন করছিলেন ইউনাইটেড ডেমোক্রেটিক মদেশী ফ্রন্টের সদস্যরা। প্রায় 2,500 জন সদস্য নতুন সংবিধানের দাবিতে রাস্তা জুড়ে এই বিক্ষোভ শুরু করেছিলেন। আন্দোলনের জেরে বন্ধ ছিল যান চলাচল। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পেট্রোল বোমা ও ইট ছোড়ায় পুলিশ তাদের উপর পাল্টা আক্রমণ করতে বাধ্য হয়। এই ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে নেপালের 70 জেলায়। নতুন সংবিধানের সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামেন মদেশীয়রা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
গত সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় সিপিএম এর মিছিলের ওপর এবং সিপিএম অফিসে বেশ কয়েকটি আক্রমণের ঘটনা ঘটেছে, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
এসবের মধ্যে তৃণমূল কংগ্রেসই জড়িত বলে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, এই অভিযোগ করে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সিপিএম। তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায় আবার পাল্টা অভিযোগ করেছেন, দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে নিত্য নতুন গ্রাম দখলে নেমেছে সিপিএম। বিরোধী নেতাদের মার খাওয়া ও রক্তপাত নিয়ে একেবারেই নিশ্চুপ তৃণমূল। 6 মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তখন দলীয় কর্মীরা যেন চাঙা হয়ে দলের প্রচার চালাতে পারেন সেজন্যই বিভিন্ন মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সিপিএম এর একেবারে শীর্ষ পর্যায়ের নেতারা। লক্ষ্য, এতেই ভরসা পাবেন কর্মীরা, রক্ত ঝরলেও সেটাই কর্মীদের বেশি করে উদ্দীপ্ত করবে বলে তাদের ধারণা, আর এতেই ভয় তৃণমূল কংগ্রেসের। সিপিএম কর্মীদের দাবিয়ে রাখতেই তৃণমূল আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করবেন ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে আরও পদক্ষেপ গ্রহণের জন্য এবং সিরিয়ার গৃহযুদ্ধের একটা রাজনৈতিক সমাধান অর্জনের লক্ষ্যে চাপ দেওয়ার জন্য। তিনি বেশ কয়েকটি দেশ সফরে যাচ্ছেন এবং যুক্তরাষ্ট্রে তার মধ্যে একটি। বামাকোতে শুক্রবার এক বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী আক্রমণে যে 19 জন নিহত হয়, মালির জনগণ তাদের জন্য সোমবার 3 দিনের শোক পালন শুরু করে। প্রতিবেশী দেশ সেনেগাল, মরিটেনিয়া এবং গিনিও শোক পালন করছে। 2 বন্দুকধারীও নিহত হয়। মালি কর্তৃপক্ষ এই আক্রমণের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন আরও 3 ব্যক্তির খোঁজ করছে। বিশ্ব সংবাদ শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদে যেমনটি শুনলেন, আজ সোমবার ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট টিকফা আলোচনা বৈঠক। বিষয়টি নিয়ে আমরা কথা বলি ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক, গবেষক, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর মুস্তাফিজ রহমানের সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সরকার কবিরউদ্দিন।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফোরাম এগ্রিমেন্ট, যেটা কিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হয়েছিল 2013 সালে, সেই চুক্তির অধীনে দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে ওয়াশিংটনে এবং বলা হচ্ছে যে এই আলোচনায় ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ TPP এটা নিয়েও আলোচনা হবে। এতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে কথাবার্তা হবে, সেরকমই নাকি স্থির রয়েছে।
ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের আলোচনাটা হয়তো উঠবে এই টিকফার আজকে যে দ্বিতীয়বারের মতো বৈঠক হচ্ছে, কিন্তু TPP-তে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে কিনা বা অন্তর্ভুক্ত হতে চাচ্ছে কিনা সেইটা কিন্তু আমি খুব আমার কাছে মনে হয় না যে সেটা সেভাবে আলোচনাটা উঠবে। কারণ TPP-তে বাংলাদেশের অন্তর্ভুক্ত হতে গেলে এটা বড় ধরনের একটা বিশ্লেষণের একটা প্রয়োজন পড়বে এবং সেই আলোচনাটা কিন্তু বাংলাদেশে হয়নি। তবে আলোচনাটা যেভাবে আসতে পারে সেটা হলো যে যেহেতু TPP-তে ভিয়েতনাম আছে এবং সেটার ফলে ভিয়েতনামের যে তৈরি পোশাকের যে রপ্তানি শূন্য শুল্ক সুবিধা পাবে সেটা, এবং বাংলাদেশকে শুল্ক দিয়েই মার্কিন বাজারে অব্যাহত ভাবে ঢুকতে হবে, সেই কারণে বাংলাদেশের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং সেটা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করতে পারে কাটিয়ে ওঠার জন্য শূন্য শুল্ক দিয়ে, এটা হতে পারে GSP-র যে এখন আমাদেরকে দেয়া হচ্ছে না সেটা পুনর্বহাল করে হতে পারে বা অন্যভাবে হতে পারে। সুতরাং আমার মনে হয় আলোচনাটা হয়তো উঠবে, কিন্তু ঠিক এ মুহূর্তে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে কিনা বা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করবে কিনা সে ব্যাপারে আমি খুব আমার মনে হয় না যে সেটা হবে।
এই টিকফা আলোচনায় বাংলাদেশ GSP সুবিধে ফিরে পাওয়ার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করবে এবং বেশ আশাবাদী বলেও শোনা যাচ্ছে।
বাংলাদেশ তো অবশ্যই চেষ্টা করবে এবং করা উচিত যে GSP-টা প্রত্যাহার করা হয়েছে সেটাই বাংলাদেশ দেখাতে চাইবে যে যে 16টা পয়েন্ট ছিল GSP যখন নাকি বাতিল করা হয় সেই 16টা পয়েন্টে বাংলাদেশের কি কি অগ্রগতি হয়েছে সেটা তথ্য উপাত্ত দিয়ে বাংলাদেশ সেটা দেখাতে চাইবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সে প্রেক্ষিত থেকে অনুরোধ করবে যে যাতে করে GSP-টা আবার দেয়া হয়। সুতরাং এই আলোচনায় GSP-র পুনর্বহালের যে একটা অনুরোধ সেটা আমার মনে হয় যে সেটা হয়তো বড়ভাবেই আসবে।
গত জুলাই অক্টোবর মেয়াদে বাংলাদেশের রফতানি যুক্তরাষ্ট্রে ছিল $198 কোটি, অর্থাৎ কিনা গত বছরের ওই একই মেয়াদের তুলনায় প্রায় 17% বেশি। কিছুদিন আগে পর্যন্ত দেখা গিয়েছিল যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রধানতই এনার্জি সেক্টরে সীমাবদ্ধ ছিল এবং সেটাও যন্ত্রপাতি সরবরাহ বা যন্ত্রপাতি রিপ্লেসমেন্ট ইত্যাদি খাতে। সেই পরিস্থিতিতে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এখন?
যে GSP যদি আমরা পুনর্বহাল হয় তাহলে সেক্ষেত্রে সেটার একটা ইতিবাচক প্রভাব বিনিয়োগের উপরে পড়তে পারে, কারণ GSP যে প্রত্যাহার করা হয়েছে এটা কিন্তু মার্কিন সম্ভাব্য যে বিনিয়োগকারীরা আছেন তাদের উপরে কিন্তু বাংলাদেশ সম্বন্ধে একটা নেতিবাচক একটা প্রভাব ফেলেছে। সুতরাং আমরা আশা করব যে সেটা হয়তো কাটবে যদি GSP পুনর্বহাল করা হয়। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে GSP না পাওয়ার ফলে যেসব আইটেমগুলি GSP-তে আছে এবং যেগুলোর হয়তো বিনিয়োগ যদি মার্কিন থেকে যুক্তরাষ্ট্র থেকে হয় সেখানে তাহলে আমরা শূন্য শুল্ক সুবিধাগুলো পেতে পারতাম, সেটা কিন্তু আমরা কিন্তু এখন পাচ্ছি না যেহেতু জিএসপি নাই। সুতরাং জিএসপি পুনর্বহাল হলে হয়তো ওইসব সেক্টর গুলোতে বিনিয়োগের একটা আগ্রহ সৃষ্টি হতে পারে মার্কিন বিনিয়োগকারীদের পক্ষ থেকে, সেজন্য আমি বলবো যে জিএসপি পুনর্বহালটা গুরুত্বপূর্ণ।
এই টিকফা সংশ্লিষ্ট আলোচনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট উল্লেখ করেছিলেন যে আমরা নিরাপত্তা ইস্যুতে, সিকিউরিটি ইস্যুতে খুবই ঘনিষ্ঠ শরিক দুই দেশ, এবং আমরা আরও ঘনিষ্ঠভাবে এই সিকিউরিটি ইস্যুগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করতে চাই। কোনো মন্তব্য?
এটা আপনি ঠিকই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র টিকফাতে যে আলোচনাটা করবে এটার মধ্যে অর্থনৈতিক আলোচনায় অনেক থাকবে, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশ মার্কিন সম্পর্ক কিন্তু সেখানে উপস্থিত থাকবে আলোচনায়। সিকিউরিটির ইস্যুস না উঠলেও এটা নিশ্চয়ই মার্কিন যারা আলোচনা করবেন তাদের এটা মনোভঙ্গিতে সেটা থাকবে, তো সেটার একটা ইতিবাচক ফলাফল আমাদের এই আলোচনার মধ্যে পড়বে সেটা আমরা আশা করি।
প্রফেসর মুস্তাফিজুর রহমান, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বিশ্বব্যাপী জঙ্গিবাদ ও সামাজিক মাধ্যম। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল। চলতি মাসের শেষে প্যারিসে হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক পরিবেশগত চুক্তির আলোচনার কেন্দ্রে স্বাস্থ্য রক্ষা ও তা উন্নত করাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক লিসা স্লাইনের প্রতিবেদনের বঙ্গানুবাদ শুনুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যান, কিন্তু সংস্থাটি বলছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকিকে খানিকটা কম বিবেচনায় নিয়েই দেশগুলো চুক্তি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গণস্বাস্থ্য ও পরিবেশ পরিচালক মারিয়া নায়ারা বলেন, কেবল পরিবেশ অথবা টেকসই উন্নয়নের বিবেচনায় জলবায়ু পরিবর্তন চুক্তি ভুল ভাবনা। তিনি বলেন,
এটা অবশ্যই জলবায়ু পরিবর্তন বিষয়ক, কিন্তু এটা অনেকটা স্বাস্থ্য সংশ্লিষ্ট। প্যারিসে স্বাক্ষর হতে যাওয়া চুক্তিটি আমাদের জন্য একটি গণস্বাস্থ্য চুক্তি, এবং যদি চুক্তিটি ভালো হয় তবে তা হবে সম্ভবত এই শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণস্বাস্থ্য চুক্তি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া গেলে বড় ধরনের স্বাস্থ্য সুবিধা অর্জন করা সম্ভব হবে। যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী এবং জলবায়ু পরিবর্তনের দলনেতা ডারমিট ক্যাম্বেল ল্যান্ড্রাম বলেন, স্বল্পস্থায়ী দূষণ সৃষ্টিকারী কার্বন, মিথেন এবং ট্রোপোস্ফেরিক ওজোনের নির্গমন বন্ধ করা গেলে তা স্বাস্থ্য ও পরিবেশের জন্য উপকারী। ক্যাম্বেল ল্যান্ড্রাম বলেন,
measures that would counter short-lived climate pollutants would save about 2.4 million lives a year by 2030.
এক হিসাবে দেখা গেছে স্বল্পস্থায়ী জলবায়ু দূষণ সৃষ্টিকারীকে প্রতিহত করা গেলে 2030 সাল নাগাদ প্রতি বছর 2,40,000 মানুষের জীবন রক্ষা করা যাবে, এবং তার ফলে বৈশ্বিক উষ্ণতা কমবে 1 ডিগ্রির অর্ধেক সেন্টিগ্রেড। কিন্তু সবার প্রথমে আলোচ্য বিষয় স্বাস্থ্য আলোচনা। আপনি সবার জীবন বাঁচাতে পারবেন দূষণমুক্ত জ্বালানি ব্যবহারের সিদ্ধান্তের মাধ্যমে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে আরও দেখা গেছে 2012 সালে বায়ু দূষণ সংক্রান্ত রোগে 70 লাখ মানুষ মারা গেছেন, যা থেকে অনুমান করা যায় 2030 থেকে 2050 সালের মধ্যে ম্যালেরিয়া, ডায়রিয়া, প্রচণ্ড গরম ও পুষ্টিহীনতায় প্রতি বছর আরও 2,50,000 মানুষ মারা যাবেন। জাতিসংঘের এই সংস্থাটি বলছে জলবায়ু পরিবর্তন ধনী গরিবের মধ্যে থাকা স্বাস্থ্যগত দূরত্বকে যে আরও বাড়িয়ে তুলবে তার বেশ জোরালো প্রমাণ রয়েছে, কিন্তু লক্ষণীয় যে সব শ্রেণীর মানুষের মধ্যেই স্বাস্থ্য সমস্যা কম বেশি বাড়ছে, যা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার মতো বিষয়টিকে তুলে ধরছে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবার বিজ্ঞান জগতের খবরাখবর। স্যার জগদীশ চন্দ্র বসু বলে গিয়েছিলেন, উদ্ভিদের প্রাণ আছে এবং এরা সংবেদনশীল। তবে সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কারের চেষ্টা করছেন যে গাছের ভাষাও আছে, তারা কথা বলতে পারে। তবে সেটা তারা করে থাকে রাসায়নিক উপাদানের সাহায্যে। ভয়েস অফ আমেরিকার বিস্তারিত রিপোর্টটি শুনুন তাহিরা কিপ্রিয়ার কাছে।
ক্যানাডার অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক জেমস কাহেল গাছের শেকড় নিয়ে গবেষণা করছেন। তিনি জানালেন, গাছ যখন বিপদ আঁচ করতে পারে তখন তারা হেঁটে অন্যত্র চলে যেতে পারে না ঠিকই, কিন্তু বিপদে তারা নানাভাবে সাড়া দেয়। অধ্যাপক কাহেল বললেন, গাছপালা যে কোনো ধরনের উদ্ভিদ সত্তা বা অর্গানিজমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। এরা ব্যাকটেরিয়া থেকে শুরু করে গাছ অথবা পোকামাকড়ের সঙ্গেও যোগাযোগ করতে পারে, আর তা রাসায়নিক পদার্থের মাধ্যমেই করে থাকে। উদ্ভিদ বিজ্ঞানীরা এই রাসায়নিক পদার্থ বা রাসায়নিক উপাদানের ভাষা অনুধাবন করতে শুরু করেছেন। গবেষণায় দেখা গিয়েছে যে উদ্ভিদ তার পারিপার্শ্বিকতা বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। তবে এখানে কিন্তু তাদের বুদ্ধিমত্তার কথা বলা হচ্ছে না। কাহেল বললেন, আশেপাশে কি ঘটছে গাছপালা তা যে পুরোপুরি বুঝতে পারে সেটা আমরা দেখেছি, তবে উদ্ভিদ পুষ্টি এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতিতেও সাড়া দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের মিজোরি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইকোলজিস্ট হেইডি অ্যাপল এবং জ্যাক শুলস জানালেন, গাছপালা শব্দেও প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা ক্যাটাপিলারের পাতা খাওয়ার শব্দ রেকর্ড করে সেই শব্দ গবেষণাগারে রাখা অন্যান্য গাছের কাছে বাজাতে থাকেন। তারা দেখেছেন ওই শব্দ শোনার পর গাছগুলো প্রতিরোধমূলক সংকেত পাঠাচ্ছে। তারা আরও দেখেছেন যে গাছ তাপমাত্রা থেকে শুরু করে যে কোনো পোকামাকড়ের আক্রমণেও সাড়া দেয়। পোকা যখন গাছ বা পাতা খেতে শুরু করে তখন গাছ বাতাসে এক ধরনের রাসায়নিক পদার্থ ছড়াতে থাকে, আর এভাবে তারা অন্য গাছকে সাবধান হওয়ার জন্য সংকেত পাঠায়। বিজ্ঞানীরা বলেন গাছের ভাষা হচ্ছে রাসায়নিক উপাদানের ভাষা, অর্থাৎ বাতাসে তারা এক ধরনের রাসায়নিক উপাদান ছড়াতে থাকে। শুলস বলেন, একটি গাছ যখন আক্রান্ত হয় তখন আত্মরক্ষার জন্য সে তার রাসায়নিক উপাদান পরিবর্তন করে নেয়। তিনি বলেন, এটা বিস্ময়কর যে আশেপাশের গাছগুলো তাদের রাসায়নিক উপাদান পরিবর্তন করে নেয়। যে গাছগুলো আক্রান্ত নয় তারা আত্মরক্ষার জন্য সুগন্ধযুক্ত এক ধরনের রাসায়নিক পদার্থ বাতাসে ছড়াতে থাকে, আর তা বিশেষ জাতের কিছু কুকুর বুঝতে পারে। শুলস বলেন, গাছের কি প্রয়োজন সেটা যদি আমরা বুঝতে সক্ষম হই তবে কৃষকেরা বিষাক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনতে সক্ষম হবেন, আর এতে করে পরিবেশ দূষণও অনেকটাই কমে যাবে।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবার শুনুন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ে উপপরামর্শক বেঞ্জামিন রোডস 16 অক্টোবর লাউসের জাতীয় মাইন অপসারক সংস্থা ইউএক্সও লাউর জন্য নতুন সহায়তা বাবদ $2,020,000 সাহায্যের কথা ঘোষণা করেছেন। এই অর্থায়নে ইউএক্সও লাউর পক্ষে 2014 সালে সংস্থাটি অর্থের অভাবে যে দক্ষ কারিগর হারিয়েছিল তাদের পুনরায় নিয়োগ করতে পারবে। ইউএক্সও লাউ ওয়াপান, সিংকুয়ান, খানমুন, সাভানাখেত এবং চাম্পাসাক প্রদেশে কারিগরি বিশেষজ্ঞদের নিয়োগ করবে। মিস্টার রোডস বলেন, যুক্তরাষ্ট্র লাওস সরকারকে তার ইউএক্সও বা অবিস্ফোরিত মাইন অপসারণ এবং দূষণ এলাকা দূষণ মুক্ত করতে সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছে, যাতে করে মৃত্যুর হার কমানো যায় এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষিজমির উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। মিস্টার রোডস সম্প্রতি লুয়াং প্রাবাং প্রদেশের বাং পাক উ গ্রামে ইউএক্সও দলের মাইন অপসারণ কার্যক্রম প্রত্যক্ষ করেছেন। ইউএক্সও অপসারক দল মিস্টার রোডসকে ওই গ্রামে তাদের অগ্রগতি এবং যে প্রশিক্ষণ প্রয়োজন তার বিশদ ব্যাখ্যা করেন। মিস্টার রোডস বলেন, অপসারণ কাজে ইউএক্সওর সফলতায় তিনি সন্তুষ্ট হয়েছেন এবং জানান যে ওই কাজে তাদের প্রতিশ্রুতি নতুন প্রজন্মের জন্য হবে সবিশেষ তাৎপর্যপূর্ণ। নতুন এই সহায়তার মধ্য দিয়ে লাউসে মাইন অপসারণ বাবদ যুক্তরাষ্ট্র $10 কোটি বেশি সাহায্য প্রদান করেছে। প্রমাণভিত্তিক জরিপের উপরে নেয়া মাইন অপসারণে অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে। নতুন উন্নত প্রযুক্তির মাধ্যমে দূষণ এলাকাগুলো আরও দক্ষ এবং যথার্থভাবে শনাক্ত করা সম্ভব হবে। ভিকটিমস অ্যাসিস্ট্যান্স কর্মসূচির মাধ্যমে অবিস্ফোরিত মাইনের বিভীষিকা থেকে যারা বেঁচে আছেন তাদের এবং তাদের পরিবার পরিজনদের সরাসরি সাহায্য প্রদান, ফার্স্ট এইড সহায়তা জোরদার করা এবং দারুণভাবে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলিতে স্বাস্থ্যসেবা প্রদান করা যাবে এবং গ্রামীণ স্বেচ্ছাসেবকদের সহায়তা পাওয়া যাবে। ঝুঁকি সচেতনতায় সাহায্য প্রদানের মাধ্যমে লাওসের জনগণ বিশেষত শিশুদের মাইন অপসারণের বিপদ সম্পর্কে জ্ঞান লাভে সাহায্য করবে। ইউএসএআইডি সমর্থন পুষ্ট লিহি ওয়ার ভিকটিমস ফান্ড এযাবৎ 1500 শিশুসহ 4500 নাগরিকদের প্রস্থেটিক্স, অর্থোটিক্স এবং অন্যান্য চলাচল বাহক সহ দৈহিক পুনর্বাসন কার্যক্রমে সহায়তা প্রদান করেছে। যুক্তরাষ্ট্র সরকার লাওস এবং তার বেসরকারি অংশীদারদের সঙ্গে একত্রে লাওসের জনগণকে মাইন অপসারণ এবং যুদ্ধের অন্যান্য মারণাত্মক অবিস্ফোরিত বোমা থেকে মুক্ত করতে পেরে গর্বিত বোধ করছে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেগুপ্তা নাসরিন কুইন।
সোমবার বেলজিয়ান অভিশংসকরা বলেছেন সন্ত্রাস দমন অভিযানে আরও 5 ব্যক্তিকে আটক করা হয়েছে, 21 জনকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে রাজধানীর বাসাসে উচ্চ সতর্ক অবস্থা জারি বলবৎ রয়েছে। সোমবার এর আগে অভিশংসকরা বলেন রাজধানীতে পুলিশ 22টি অভিযানে সন্দেহভাজন 16 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে, কিন্তু প্যারিস হত্যাকাণ্ডের জন্য দায়ী সন্দেহভাজন সালাহ আব্দুস সালেম এখনও পলাতক। অভিশংসকরা বলেন সন্দেহভাজন অন্তত এক ব্যক্তি অভিযানের সময় আহত হয়। 19টি সন্ত্রাস দমন অভিযান চালানো হয় ব্রাসেলসে বা তার আশেপাশে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ এবং তিনি পুরোপুরি নিশ্চিত যে চরমপন্থীরা পরাজিত হবে। সংযুক্ত আরব এমিরাত সফরের সময় এনবিসির টুডে শো টেলিভিশন অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে কেরি বলেন এক কলা কৌশল তারা অনুসরণ করছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র যারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে কোয়ালিশনের নেতৃত্ব দিচ্ছে তারা তাদের সামরিক সন্ত্রাস দমন এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে। তিনি আরও বলেন যে সন্ত্রাসীরা ফ্রান্স, লেবানন এবং মিশরে আক্রমণ চালিয়েছে তারা ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের জঙ্গিরা যা করছে তাতে আকৃষ্ট হয়। তিনি বলেন তিনি অনুমান করছেন যে আসন্ন দিনগুলোতে ওই দুটি দেশে কোয়ালিশনের আক্রমণ আরও বেড়ে যাবে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে আরও পদক্ষেপ গ্রহণের জন্য এবং সিরিয়ার গৃহযুদ্ধের একটা রাজনৈতিক সমাধান অর্জনের লক্ষ্যে চাপ দেওয়ার জন্য তিনি বেশ কয়েকটি দেশে সফরে যাচ্ছেন এবং যুক্তরাষ্ট্র তার মধ্যে একটি। হোয়াইট হাউসের সূত্রে বলা হয় দুই নেতা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন এক বছরের বেশি সময় ধরে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট লক্ষ্যস্থলের ওপর বিমান হামলা চালাচ্ছে। বামাকোতে শুক্রবার এক বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী আক্রমণে যে 19 জন নিহত হয় মালির জনগণ তাদের জন্য সোমবার 3 দিনের শোক পালন শুরু করে। প্রতিবেশী দেশ সেনেগাল, মরিটানিয়া এবং গিনিও শোক পালন করছে। মিয়ানমারের উত্তরাঞ্চলে সোমবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে অন্তত 100 জনের দেহ উদ্ধার করে। 2 দিন আগে প্রচণ্ড এক ভূমিধসে লোকজন প্রাণ হারায়। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে কয়েকজনের মরদেহ শনাক্ত করেছেন পরিবার ও বন্ধুবান্ধব, কিন্তু এখনও অধিকাংশ মরদেহ নীল প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে, তাদের এখনও কেউ শনাক্ত করেনি।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলী ছিলেন স্কিপ সিস্ক। আমি তাহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.